গতকাল ছিল ভারতের জরুরি অবস্থার 43 বছর পূর্তি। দীর্ঘ 43 বছর পরে বিজেপি কেন জরুরি অবস্থার কথা তুলছে সে প্রসঙ্গে যাওয়ার আগে গৌতম গুপ্ত একটু চোখ ফেরাতে চাই ওই সময়কার প্রেক্ষাপটের দিকে। কেন জরুরি অবস্থার প্রয়োজন হয়েছিল এবং ভারতের রাজনীতিতে ওই অধ্যায়কে জনসাধারণ কিভাবে দেখছে?
আমি যদি অনুমতি দেন আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি। অফিস আমরা সাধারণত পৌঁছতাম 1টা 1.5টা 2টো নাগাদ। সেদিন যথারীতি অফিসের দিকে যাচ্ছি, এসপ্ল্যানেডে, এসপ্ল্যানেড থেকে আমাদের অফিস 5-7 মিনিটের হাঁটা। সেখানে নেমে দেখি রাস্তায় ওই সময় খবরের কাগজের হকার ছুটোছুটি করছে, কি যেন একটা বলছে। খবরের কাগজের হকার তো বেলা 1টা 2টোর সময় ছুটোছুটি করবে রাস্তায় কাগজ বিক্রির জন্য, এটা খুবই অপ্রত্যাশিত এবং অভাবিত ঘটনা। তারপর একটু দাঁড়ালাম, কাগজ কেনা যাচ্ছে না, এত উড়োউড়ি চলছে। ওইখানে কাছেই ছিল দি স্টেটসম্যান পত্রিকার অফিস, তারা একটা বিশেষ এডিশন, তখনকার ভাষায় বলা হতো টেলিগ্রাম, সেই টেলিগ্রাম বের করেছে। তাতে বলা হচ্ছে যে সমস্ত বিরোধী দলের নেতাদের নাম করে, সেখানে অটল বিহারী বাজপেয়ী আছেন, লালকৃষ্ণ আদবানী আছেন, এরকম অন্যান্য, এবং স্বয়ং জয়প্রকাশ নারায়ণ আছেন, যিনি কোনো বিশেষ দলের অন্তর্গত না হয়েও তিনি বিরোধীদের অবিসংবাদী নেতা ছিলেন। তারা সবাই গ্রেপ্তার হয়েছেন ভারতবর্ষের বিভিন্ন শহরে এবং জরুরি অবস্থা জারি হয়েছে। এই জরুরি অবস্থা কে গ্রেপ্তার হয়েছে এটা সহজবোধ্য, কিন্তু জরুরি অবস্থায় কি হবে, সেটা কি হতে পারে, সেটা কারোর পরিষ্কার ধারণা নেই। অফিসে গেলাম, সম্পাদক মশাই বেলা 3:30-3:30 সময় আমাদের সব রিপোর্টারদের ডাকলেন। তিনি বললেন জরুরি অবস্থা জারি হয়েছে, কাজেই আমাদের সাবধানে কাজ করতে হবে, কারণ সরকারের সঙ্গে তো আমরা পায়ে পা দিয়ে ঝগড়া করতে পারি না, কিন্তু সরকার কি চাইছে সেটাও আমরা এখনো জানি না, একটু দেখা যাক, কিন্তু একটু সাবধানে সবাইকেই কাজ করতে হবে। এই হচ্ছে সূত্রপাত। তারপরে তো কদিন বাদে আমরা বুঝলাম যে সূত্রপাতের প্রথম যেটা রিপোর্টারের পক্ষে খুব অপমানজনক, আপত্তিকর, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের রিপোর্ট লিখবার পর সেটা রাইটার্স বিল্ডিং এ নিয়ে যেতে হতো, সেখানে তথ্য প্রযুক্তি দপ্তরের অফিসাররা তারা সেটাকে খুঁটিয়ে পড়তেন যে তার মধ্যে আপত্তিকর কিছু আছে কিনা। কয়েক ঘন্টা পরে আবার অফিস থেকে লোক গিয়ে তাদের সেই সই করা, ছাপ মারা, যে ক্লিয়ার করা হলো ছাপ মারা ওই রিপোর্ট নিয়ে আসতো, তারপর যা সরকার অনুমতি দিচ্ছে ততটুকুই ছাপা হতো। তো আমরাও তখন সাবধানে লিখতাম, অর্থাৎ যে কথা বলতে চাই কিন্তু তাতে সরকারের আপত্তি হতে পারে, এই সব জিনিস একটু কৌশলে আমরা করবার চেষ্টা করতাম। একটা সদাই সেন্সরের সঙ্গে রিপোর্টারদের একটা লুকোচুরি খেলা চলতো, বাইরে কি হচ্ছে সেটা কেউ জানে না, শোনা যাচ্ছে নানা রকম কথা, ওখানে গুলি চলেছে, এখানে এই হয়েছে, ওখানে ওই হয়েছে। এই সময় হঠাৎ বাড়িতে একদিন একটা বন্ধ খাম এলো লম্বা, সেটা যেখানে প্রেডকের নাম ঠিকানা লেখা থাকে, সেখানে অপরিচিত এক অবাঙালি মেয়ের নাম এবং মিরান্ডা হাউস লেখা। মিরান্ডা হাউস হচ্ছে দিল্লিতে একটি বিখ্যাত মেয়েদের কলেজ। আমি তো অবাকই হলাম, মিরান্ডা হাউসে তো আমার পরিচিত কেউ নেই। যাই হোক, ওটা খুলে পড়লাম, দেখলাম সাইক্লোস্টাইল করা একটা বিবৃতি ছাপা, সেখানে বলা হচ্ছে ইমার্জেন্সির সময় কি চলছে কি চলছে না। আর এই মিরান্ডা হাউসের ছাত্রীর নামকে প্রেরক হিসেবে একটা কাল্পনিক নাম করার মানে হচ্ছে এটা পুলিশ এবং পোস্ট অফিসে খুব নিরীহ নিরাপদ একটি চিঠি বলে গণ্য হবে। তারপর তো এইভাবে চলতে লাগলো, আমরা সাবধানে, আমাদের অনেক অভ্যেস হয়ে গেল যে এইভাবেই চলবে, কিছু করার নেই। কলকাতার উপকণ্ঠে একটি কারাগারে গুলি চলল, কেননা সেখানে নকশালপন্থী বন্দীরা জেল ভেঙে পালানোর চেষ্টা করছিল, কিছুই বেরোলো না, একটা কথাও বেরোলো না। আরেকটি জেল ভাঙার ঘটনায় জেল থেকেই ফোন করেছিল যে আপনারা যদি এসে দেখতে চান দেখতে পারেন, কিন্তু কোনো বন্দির সঙ্গে কথা বলা যাবে না। আমি তখন ছিলাম ডিউটিতে, চলে গেলাম, সব জেল হাসপাতালে সব পড়ে আছে, হাত ভাঙা, পা ভাঙা, রক্তাক্ত, এবং ওটা তো 75 সাল, তার আগেই 71 সালে বাংলাদেশ যুদ্ধের সময় বিমান হানার ভয় ছিল, তাই বিভিন্ন জায়গায় ওই ব্যাসল ওয়াল বলে যেটাকে, যে সিমেন্টের পাঁচিল তুলে দেওয়া হয়েছিল যাতে বোমার স্প্লিন্টার ভেতরে না ঢোকে। ঘটনাচক্র হচ্ছে যে ব্যাসল ওয়ালের কাজ ছিল বোমার টুকরো আটকানো, সেই ব্যাসল ওয়াল বিদ্রোহী বন্দীরা লাঠি মেরে ভেঙে ফেলেছিল এবং তার সেই ইটের টুকরো ছুঁড়ে পুলিশ এবং জেল রক্ষীদের সঙ্গে লড়াই করেছিল। এই দুটো বড় ঘটনা আমার মনে আছে, কিন্তু আমার বয়স যা তখন আমি সবে এই পেশায় এসেছি, কিন্তু আমার বয়সী যারা, আমার চেয়ে একটু বড় যারা এবং আমার চেয়ে হয়তো 10 বছরের ছোট পর্যন্ত যারা, তাদের স্মৃতিতে এই ইমার্জেন্সি সম্ভবত অম্লান। কিন্তু তার চেয়ে যারা ছোট তাদের কাছে কিন্তু ইমার্জেন্সি ব্যাপারটা কি, তারা অনেকেই শুনেছেন, অনেকে হয়তো শোনেননি, তার কি তাৎপর্য, তখন কি ঘটেছিল, সেটা তাদের স্মরণ আছে কিনা সন্দেহ। এই যে বিজেপি প্রত্যেক বছরই এই তারিখটায় পালন করে, এখানে প্রশ্ন হচ্ছে এতদিন পরে পালন করার অর্থ কি? এর দুটো অর্থ, এক হচ্ছে তখন বিজেপিতে ছিলেন যে সমস্ত বিরোধী নেতারা, তারাই কিন্তু ইমার্জেন্সির বিরুদ্ধে আন্দোলনে তারাই পুরো ভাগে ছিলেন, এবং ইমার্জেন্সির মতো ঘটনা না ঘটলে তারা পরের নির্বাচনে 1977 সালের নির্বাচনে কংগ্রেস ওরকম শোচনীয়ভাবে পরাজিত হতো কিনা সন্দেহ। এবং এই যে এত বিরোধী নেতাদের জেলে বন্দী করে রাখা হয়েছিল, তার ফলে দুটো ঘটনা ঘটল। এক হচ্ছে এরা বুঝলেন নিজেরা 10টা দলে থেকে কাজ করা যায় না, কংগ্রেসের বিরুদ্ধে একসঙ্গে হয়ে লড়তে হবে, এবং ওই সময়টাই তারা একটা নতুন দল তৈরি করা বা হাতে হাত মিলিয়ে কাজ করার ব্যাপারে তারা সবাই একমত হয়েছিলেন। কাজে এই যে দেশে প্রথম একটা অকংগ্রেসী সরকার এলো 1977 সালে, সেটা কিন্তু ইমার্জেন্সির মতো ঘটনা না ঘটলে সেটা হয়তো হতো না, কেননা বিরোধী দলগুলি এককাট্টা হতো না।
তো 1975 সালে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয় বা জারি করা হয়, তো সেই জরুরি অবস্থা কতদিন চলেছিল?
এটা 1980-তে আবার নতুন নির্বাচন হলো, কাজে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল, তারপর ইন্দিরা গান্ধী ওই জরুরি অবস্থায় প্রত্যাহার করে নেন এবং নির্বাচনের ডাক দেন। নির্বাচনে তিনি যে হেরে যাবেন সেটা হয়তো তিনি ভাবেননি, কিন্তু দেশে তো বটেই, বিদেশেও এত সমালোচনা হচ্ছিল, ইন্দিরার মনে হয়েছিল যে এটা আমি প্রত্যাহার করেই নি।
বিজেপি হিটলারের সঙ্গে ইন্দিরা গান্ধীর তুলনা করেছে, ওদিকে কংগ্রেসও মোদির আমলকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করছে। এই যে দুপক্ষই মন্তব্য করেছে, এটা কি ঠিক না অতিরঞ্জন?
অতিরঞ্জন তো বটেই, দেখুন হিটলারের সঙ্গে তুলনা করা কিংবা এই ইমার্জেন্সির সঙ্গে তুলনা করা, এই দুটোই তো খুব ল্যান্ডমার্ক ঘটনা, এর সঙ্গে তুলনা করলে একটা উপমা দিতে একটা লাক্সই যুৎসই উপমা হয়, কিন্তু বাস্তবে কি, আপনি হিটলারের কথা আপনি যদি ভাবুন, কত লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে গুলি করে মারা হয়েছে, ইমার্জেন্সির সময় সেই রকম মৃত্যু কতজনের, মানে হয়েছে নিশ্চয়ই, আমার সঠিক সংখ্যাটা এখন মনে করা কঠিন, অনেক লোককে জেলে পাঠানো হয়েছে, অত্যাচার হয়েছে, সেসব সত্যি কথা, কিন্তু লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে এমন ঘটনা কিন্তু ঘটেনি। এখনো যেটা কংগ্রেস আবার পাল্টা তুলনা করছে যে জরুরি অবস্থা জারি না করেও নরেন্দ্র মোদী সরকার জরুরি অবস্থা যে বাধা নিষেধ সেইগুলি আরোপ করেছে, সেটার কিছুটা সত্যি কিছুটা অতিরঞ্জন, কেন এই ধরনের জিনিস বারংবার একটা দেশে হওয়া খুব মুশকিল। যেমন হিটলারের মতো একনায়ক যে আবার আসবে, এটা কিন্তু মানুষ এখন কি আর বিশ্বাস করে? করে না, কেননা বাস্তব পরিস্থিতি বদলে গিয়েছে। তিনি যেটা করেছিলেন, তার পার্লামেন্টে বিরোধী দলের যত নেতা ছিলেন উনি একে একে সবাইকে জেলে পুরেছিলেন, তার ফলে বিরোধীদের এতই সংখ্যালঘু হয়ে গেল যে স্বাভাবিকভাবেই হিটলারই বেশি ক্ষমতাবান হয়ে উঠলেন। এগুলো খুঁটিনাটির ব্যাপার, কিন্তু একই জিনিস আরেকবার ঘটাটা কঠিন।
তো জরুরি অবস্থা নিয়ে কখনো কংগ্রেস কি ক্ষমা চেয়েছে?
হ্যাঁ, এটা সত্যি কথা, কংগ্রেস ক্ষমা চেয়েছে। ইন্দিরা গান্ধী স্বয়ং চেয়েছেন, সোনিয়া গান্ধী চেয়েছেন, রাজীব গান্ধী চেয়েছেন, বারবার চাননি কিন্তু চেয়েছেন। আপনি মানে রেকর্ডের দিক থেকে ঠিক আছে, তারা চেয়েছেন, বা হয়তো অত খোলা করি না বলেছে যে হ্যাঁ, জরুরি অবস্থার সময় অনেক ভুল কাজ হয়েছে, অনেক অন্যায় হয়েছে।
আমরা জানি যে জালিয়ানওয়ালা বাগে যে ম্যাসাকার হয়েছিল, যে হত্যাকাণ্ড হয়েছিল, দীর্ঘ দিন পরে রানী এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন, সেটা তো বহুকাল পরে, কিন্তু ভারত সফরে এসে। কিন্তু সেরকম আনুষ্ঠানিকভাবে কি কংগ্রেস ক্ষমা চেয়েছিল?
ওই রকম আনুষ্ঠানিক ভাবে চেয়েছে বলে মনে হয় না, সবই প্রসঙ্গক্রমে চেয়েছে, মানে বলেছে যে হ্যাঁ ঠিক হয়নি। তারপর ধরুন মনমোহন সিং, যিনি এই শিখ দাঙ্গার সময় ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তো শিখদের বিরুদ্ধে ভারতবর্ষে নানা জায়গায় দাঙ্গা শুরু হয়েছিল শিখ বিরোধী, তা তার জন্য যদিও মনমোহন সিং সঙ্গে ওইসবের কোনো সম্পর্কই ছিল না, উনি তখন রাজনীতিতেই আসেননি, উনি কিন্তু ক্ষমা চেয়েছিলেন।
আগামী বছরের নির্বাচনে কি এই প্রসঙ্গটি উঠে আসার সম্ভাবনা আছে?
এটা সবটাই নির্ভর করছে বিজেপি নির্বাচনে লড়বার জন্য কি কি কৌশল অবলম্বন করে। তারা যদি মনে করে যে কংগ্রেস তো একটা গণতান্ত্রিক দলই নয়, এমন যদি একটা তারা স্ট্যান্স নিয়ে প্রচার করতে চায়, বলবে এই তো কংগ্রেসের সময় ইমার্জেন্সি হয়েছিল, কংগ্রেসের সময় এই এই কাণ্ড হয়েছিল, আবার কংগ্রেসও পাল্টা অনেক কিছু বলবে, কাজেই এরকম একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
গৌতম গুপ্ত, আপনি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করছেন, তো এই শাসনামলে, মোদীর শাসনামলে সাংবাদিকদের অবস্থা কি?
দেখুন, আপনি যদি সোজা অঙ্কের হিসেব করেন, কয়েকদিন আগেই কংগ্রেস দলের তরফে জানানো হয়েছে এই মোদীর আমলের চার বছরে সারা দেশে 14 জন সাংবাদিক খুন হয়ে গিয়েছেন, এবং সেন্সরশিপ জারি না করেও ভয়ে ভয়ে রেখে যে তোমরা বেফাস কিছু বলো না, সাংবাদিকরা অনেকেই বাধ্য হয়ে চুপ করে গেছেন। কিংবা এই কদিন আগেই বিজেপির এক সাংসদ, তিনি বলেছেন দেখো বাপু, নিজের কাজের সীমা, কথা বলার সীমা, লেখবার সীমা নিজেরা নিজেরাই বুঝে নিও। মানে তার ইঙ্গিত ছিল এই যে কয়েকদিন আগেই কাশ্মীরে খুন হয়ে গেলেন এক সাংবাদিক, অর্থাৎ তার কথা মনে করিয়ে দেওয়া, বেশি বাড়াবাড়ি করলে কি হবে বুঝতে পারছো তো, কাজে বুঝিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, এই সবগুলো আছে।
গৌতম গুপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ, নমস্কার।